ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। আমাদের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শতরূপা বড়ুয়া। আজকে থাকছে ঢাকা থেকে আমির খসরুর প্রতিবেদন।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ আছে, গুম অপহরণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন।
গৌতম গুপ্তের রিপোর্ট কলকাতা থেকে।
যশোদা দিল্লিতে আসতে খুবই আগ্রহী, বস্তুত প্রধানমন্ত্রী স্বামীর সঙ্গে দিল্লিতে বসবাস করতেও চাইছেন তিনি।
এবং ঢাকা থেকে জহুরুল আলমের প্রতিবেদন।
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 115তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় রোববার সমগ্র দেশে উদযাপিত হয়েছে।
তবে শুরুতেই বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। ইউক্রেনে রবিবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কেন্দ্রগুলো খোলে, তবে দেশের প্রধানত রুশ ভাষাভাষী পূর্বাঞ্চলে সহিংসতা এবং রাশিয়া যে ইউক্রেনের ক্রাইমিয়াকে অঙ্গীভূত করেছে তা নির্বাচনের গুরুত্বটাকে কমিয়ে দিয়েছে। ইউক্রেন নির্বাচনের পর্যবেক্ষকরা বলেছেন, সশস্ত্র রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা সম্ভবত পূর্বাঞ্চলের জেলাগুলোতে 2/3 ভোটারকে রবিবারের নির্বাচনে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করায় বাধা দেবে, যদিও কিয়েভ ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে। এ পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। দেশের পূর্বাঞ্চলে খুব কম ভোট গ্রহণ হচ্ছে। পোপ ফ্রান্সিস ইসরায়েলে পৌঁছে গেছেন। এর আগে তিনি পশ্চিম তট পরিদর্শনের সময় ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। ফ্রান্সিস রবিবার হেলিকপ্টারে টেল আভিভ যান। তার 3 দিনের মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় দিনে সেখানে গেলেন। পশ্চিম তটের বেথলেহেম শহরে ভাষণ দেওয়ার সময় ফ্রান্সিস বলেন, সংঘাত অবসানের লক্ষ্যে উদার ও সৃজনশীল হওয়ার জন্য সবার এখন সাহসী হওয়ার সময় হয়েছে। তিনি বলেন, সংঘাতে বহু মানুষের ক্ষতি হয়েছে। তিনি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলি প্রেসিডেন্ট শিমন পেরেসকে তার সঙ্গে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রার্থনা করার জন্য ভ্যাটিকানে যাওয়ার আমন্ত্রণ জানান। ইরাকের উত্তরাঞ্চলে কর্মকর্তারা বলেছেন, এক গাড়ি বোমা বিস্ফোরণে একটি মদের দোকানে 11 জন নিহত হয়, আহত হয় 24 জনের বেশি। কর্তৃপক্ষ বলেছে, শনিবার কিরকুক শহরে আল ওয়াসিটি এলাকায় ওই বিস্ফোরণ ঘটে। বাগদাদের 270 কিলোমিটার উত্তরে কিরকুক অবস্থিত। চরমপন্থীরা অনেক সময় মদের দোকান, নাইট ক্লাব ও গণিকালয় লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায়, কারণ তারা ইরাকে ইসলামের কট্টর নীতি বাস্তবায়ন করতে চায়। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, বাংলাদেশের গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। 5ই জানুয়ারির নির্বাচন সম্পর্কে যুক্তরাষ্ট্রের মনোভাবের কোনো পরিবর্তন হয়নি। ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়নে উভয় পক্ষ উপকৃত হতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন ঢাকায় এক আলোচনা অনুষ্ঠানে। জানাচ্ছেন সংবাদদাতা আমির খসরু ঢাকা থেকে পাঠানো প্রতিবেদনে।
মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, বাংলাদেশের বিগত 5 জানুয়ারির নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব এবং অবস্থান একই রয়েছে। যুক্তরাষ্ট্র সব দলের অংশগ্রহণমূলক একটি গ্রহণযোগ্য, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক তা কামনা করে। ঢাকায় সরকারি গবেষণা সংস্থা BIISS আয়োজিত এক আলোচনায় ড্যান মজিনা বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ আছে, গুম অপহরণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, তিনি বললেন, গ্রামীণ ব্যাংক যাতে সক্রিয়তা, মর্যাদা এবং উন্নত মানের কার্যক্রম অব্যাহতভাবে চালিয়ে যেতে পারে সে লক্ষ্যে ব্যবস্থা নিতে হবে। ড্যান মজিনা বলেন, GSP সুবিধা মুখ্য বিষয় নয়, গার্মেন্ট শিল্পে স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমমান উন্নয়ন জরুরি। ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে রাষ্ট্রদূত ড্যান মোজেনা বলেন, এর মাধ্যমেই উভয় দেশ উপকৃত হতে পারে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন প্রচেষ্টা সম্পর্কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ কতটা উপকৃত হবে তা তাকেই ভাবতে হবে, আর উভয় পক্ষ যদি লাভবান হয় তাহলে তা ইতিবাচক। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবার আগেই পাকিস্তান ও শ্রীলঙ্কা ভারতের প্রতি যে সদ্ভাব ব্যক্ত করল তারই বিবরণ দিয়ে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
ভারতের প্রতি সদ্ভাবনা প্রকাশ করতে 151 জন ভারতীয় মৎস্যজীবীকে আজ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল পাকিস্তান। মুক্তি দেওয়ার পর ভারতীয় মৎস্যজীবীদের কাপড়, টাকা আর কিছু উপহার সামগ্রী দেওয়া হবে বলে জানা গেছে। এরপর তাদের বাসে করে লাহোরের ওয়াগা সীমান্তে নিয়ে যাওয়া হবে। উল্লেখ করা যেতে পারে, জল সীমা লঙ্ঘনের অভিযোগে এদের বন্দি করা হয়েছিল। 229 জন ভারতীয় মৎস্যজীবী সেদেশে বন্দী রয়েছে বলে জানা গেছে। এছাড়াও সেদেশের হেফাজতে রয়েছে এদেশের 780 নৌকা। সৌজন্য প্রকাশের ইঙ্গিত দিতে শ্রীলঙ্কায় বন্দী থাকা ভারতীয় মৎস্যজীবীদের মুক্তির নির্দেশ দিলেন সেদেশের রাষ্ট্রপতি মহেন্দ্র রাজাপাকসে। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে শ্রীলঙ্কা পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত এই দুই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে আগামী দিন এগিয়ে যাবে বলে তথ্যবিজ্ঞ মহল মনে করছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সোমবার নতুন দিল্লিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে। শুধু আমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন এখনও তার স্ত্রী যশোদাবেন। বিষয়টি নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
অতিথিরা প্রায় সকলেই নরেন্দ্র মোদী মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য এসে পড়ছেন রবিবার বিকেল থেকে সোমবার দুপুরের মধ্যে। থাকছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিনিধিরা এবং বিদেশি দূতাবাসের রাষ্ট্রদূতেরাও। এদের সভা নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য রাষ্ট্রপতি ভবন চত্বর তো বটেই, বিদেশি রাষ্ট্রপ্রধানদের হোটেলগুলি থেকে শুরু করে তাঁদের যাতায়াতের পথ সবই চূড়ান্ত নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হচ্ছে। কিন্তু এখনও এই অনুষ্ঠানে আমন্ত্রণের প্রতীক্ষায় নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেন। আহমেদাবাদে তাঁর ভাই অশোক মোদী জানিয়েছেন, যশোদা দিল্লিতে আসতে খুবই আগ্রহী। বস্তুত প্রধানমন্ত্রী স্বামীর সঙ্গে দিল্লিতে বসবাস করতেও চাইছেন তিনি। কিন্তু নরেন্দ্র ভাই মোদী কি 45 বছর আগে বিবাহিতার স্ত্রীকে সেই সুযোগ দেবেন? গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
থাইল্যান্ডের সর্বত্র অভ্যুত্থান বিরোধী প্রতিবাদকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনী অব্যাহতভাবে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। সামরিক পরিষদ বড় সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। রাজধানী ব্যাংককে রবিবার সকালে সেনারা লোকজনকে গ্রেপ্তার করার প্রস্তুতি নেয়, তখন শত শত বিক্ষোভকারী ক্ষুব্ধ হয়ে যায়। জেনারেল প্রয়ুত চান ওচার সামরিক হুন্তা শনিবার আংশিকভাবে নির্বাচিত সেনেট ভেঙে দেয়। এর একদিন আগে তিনি নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন। সেনাপ্রধান বলেছেন, আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করার এবং রাজনৈতিক সংস্কার সাধনের লক্ষ্যে এইসব কার্যব্যবস্থার প্রয়োজন রয়েছে। এ বিষয়ে অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে রয়েছে ব্যাংককে বসবাসরত বাংলাদেশি নাগরিকের সাক্ষাৎকার। শনিবার বেলজিয়ামে ইহুদি মিউজিয়ামে এক বন্দুকধারীর হাতে যে তিনজন নিহত হয় তাদের মধ্যে দুজন ছিলেন ইসরায়েলি। রবিবার ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, নিহতরা ছিলেন টেল আভিভের এক দম্পতি যারা ব্রাসেলসে গিয়েছিলেন পর্যটক হিসেবে। তাদের বয়স 50-এর কোঠায়। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 115তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল সারা বাংলাদেশে আজ 11ই জ্যৈষ্ঠ রবিবার। জানাচ্ছেন জহুরুল আলম, ঢাকা থেকে।
জাতীয় কবির জন্মজয়ন্তীর তিন দিনব্যাপী মূল অনুষ্ঠানটি শুরু হয়েছে ময়মনসিংহ জেলার ত্রিশালে নজরুল একাডেমিতে। অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুখী। এ উপলক্ষে ঢাকায় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কবি পরিবার ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। ঢাকাসহ সারা দেশে এ উপলক্ষে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও তার কবিতা আবৃত্তির আয়োজন করেছিল। কবির জীবন সম্পর্কে নজরুল গবেষক ডক্টর বজুল কবির বলেন,
ধূমকেতু পত্রিকায় উনি বলছেন, সর্বপ্রথম ভারতের স্বাধীনতা চাই, যখন মহাত্মা গান্ধী বলছেন যে স্বরাজ চাই।
এছাড়াও এ উপলক্ষে পত্র পত্রিকা, বেতার ও টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ ক্রোপত্র প্রকাশ এবং অনুষ্ঠান মালার প্রচার করেছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
নজরুল জয়ন্তী উপলক্ষে আমাদের একটি বিশেষ প্রতিবেদন রয়েছে বিশ্ব সংবাদের পরের পর্বে। আমাদের অনুষ্ঠানে শোনার আমন্ত্রণ রইল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25, 31 ও 41 মিটার ব্যান্ডে, যথাক্রমে 1575, 7405 ও 11850 কিলোহার্টজে এবং মিডিয়াম ওয়েভ 190 মিটারে। বাংলাদেশের সেলিম জাহাঙ্গীর ব্যাংককে বসবাস করেন। সে আজ প্রায় 23 বছর হয়ে গেল। ব্যবসা করেন পর্যটনের। বাংলাদেশ ভারত থেকে যাঁরা থাইল্যান্ডে যান তাঁদের নিয়েই ব্যবসা তাঁর। সপরিবারে স্ত্রী সন্তান নিয়ে ব্যাংককে থাকেন। থাইল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, ওখানে বর্তমানে যে সামরিক আইন শাসন চলছে তা নিয়ে আমরা তাঁর সঙ্গে কথা বলি। ওয়াশিংটন থেকে টেলিফোনে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবিরউদ্দিন।
সাধারণ মানুষ সামরিক বাহিনীর এই ক্ষমতা দখল এটাকে কিভাবে নেয়?
সাধারণ জনগণ কিন্তু তাদের এই ব্যাপারে কোনো ধরনের ইন্টারেস্ট নেই। এখনো যেটা হয়েছে সেটার ব্যাপারেও তারা এটাকে ভালো দেখছে না। ইভেন যখন দুইটা অপোজিশন পার্টির যে কোন দল ছিল গত 3-4 মাস ধরে চলতেছিল, সাধারণ জনগণ আনস্যাটিসফাইড ছিল, কারণ নর্মাল লাইফ লিড করতে পারছে না এরা।
এটা আপনি বলছেন যে শুধু ব্যাংককের ব্যাপারে না, ব্যাংককের বাইরেও থাইল্যান্ডের অন্যান্য অংশেও একই পরিস্থিতি?
না না, এটা পুরো থাইল্যান্ড বাসীরাই, এটা শুধু ব্যাংকক না, শুধু থাইল্যান্ড, পুরো থাইল্যান্ডের বসবাসকারী সবাই একই অবস্থা। শহরতলি যেগুলো আছে, যেগুলো প্রভিন্সিয়াল, যেগুলো সেগুলো ওদের এফেক্ট হয় না অবশ্য, কারণ যে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড গুলো চলে সেগুলো শুধু ব্যাংকক কেন্দ্রিকই। এগুলো অ্যাকচুয়ালি কিন্তু ওই ফুকেট, চিয়াংমাই, চিয়াংরাই বা পাতাইয়াট বা যে সমস্ত ইগুলো আছে, ইভেন
আপনি যেমন বললেন যে সামরিক বাহিনীর এই ক্ষমতা দখল সাধারণ মানুষ পছন্দ করে না, তো এই সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাভাতা, তার জনপ্রিয়তা, তার ভাইয়ের জনপ্রিয়তা কতখানি আপনি মনে করেন, এবং এই বিরোধী পক্ষের জনপ্রিয়তাটা কতখানি আছে বলে আপনার ধারণা?
থাকসিন সিনাওয়াত্রা যিনি ছিলেন, এটা খুবই জনগণের কাছে সমাদৃত এবং বলতে পারেন 70-80% পিপল তাকে খুবই পছন্দ করত। কারণ হলো থাকসিন নিজে একটা দেশ চালাতে হলে কম বেশি হয়তো অনেককে করতেই হয়, সেটা হয়তো ইন্টালেকচুয়াল পিপলদের কাছে মাঝে মাঝেই মনে হয় যে হয়তো এটা সে ঠিক করছে না, কিন্তু অ্যাকচুয়ালি যেরকম চাউলের ভিতরে দু একটা কালো চাউল থাকে বা ধানের ভিতরে দু একটা চিটা থাকে, তো তার ভিতরে হয়তো কিছু ছিল, সেই জন্য কিছু ইন্টেলেকচুয়াল পিপল তাকে পছন্দ করতো না। কিন্তু সাধারণ সার্বিক দিক থেকে যদি চিন্তা করা যায়, পুরো থাইল্যান্ডের 70-80% পিপল তাকে পছন্দ করতো, এবং সেই সূত্র ধরেই কিন্তু ইয়াংলাককে তারা ভোট দিয়েছিল। এখন ইয়াংলাকের পরিবর্তে অন্য কোনো একটা ছোট ম্যাচিউর কেউ বোধ হয় বসায় দিলেও সেও তাই সে ওরকম ভোটই পেত। কারণ হলো থাকসিন সিনাওয়াত্রা যিনি ছিলেন, ওনার সুবাদেই এরা এই ওনাকে পছন্দ করেছে।
আপনার মতো বিদেশি যারা ব্যাংককে বা থাইল্যান্ডের অন্যান্য অংশে রয়েছেন, তারা এই পরিস্থিতিতে কোন রকম নিরাপত্তাহীনতা বোধ করেন কি?
না না, কিছু নেই। এগুলো আমরা যারা আছি আমাদের তো সমস্যা নাই, এবং যারা জনগণ আছে তাদেরও সমস্যা নেই। যেটা সমস্যা যেটা ফিল করছি সেটা হলো আমাদের ব্যবসাতে একটু হ্যাম্পারিং হচ্ছে। ইনফ্যাক্ট আমাদের দেশের মতো এখানে ওই রকম অনিয়ম কোনো কিছুই নেই, মার্শাল্লাহ। ঠিক আছে, আজকে আমি কিছু কাজে বাইরে গিয়েছিলাম, তো সেখানে কিছু কিছু জায়গায় আর্মি দাঁড়ানো আছে দেখলাম, গাড়িও তারা চেক করছে, আমার গাড়িও ওরা ই করলো, জাস্ট গ্লাসটা খুললাম, হাই হ্যালো বললো, কোথায় যাচ্ছ, তারপরে ছেড়ে দিল। তো এখন এই পর্যন্তই, তাছাড়া কিন্তু একটা নৈরাজ্য করা ভূতুরে অবস্থা সেটা কিন্তু একদম নেই। শুধু বাচ্চাদের নিরাপত্তার কারণে স্কুলগুলো বন্ধ করে দিয়ে, আমি সিম্পলি বলবো এখানে মুভমেন্ট করলে বুঝতে পারবেন না যে এখন এই সময় একটা মার্শাল্লাহ দেশ চলছে, এটা বোঝার কোনো উপায় নেই, কারণ এভরিথিং ইজ ভেরি নর্মাল।
সেলিম জাহাঙ্গীর, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদের একটু সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আজ 11ই জ্যৈষ্ঠ, কাজী নজরুল ইসলামের জন্মদিবস। দেশে বিদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে তাঁর 115তম জন্মবার্ষিকী। তাঁর স্মরণে এখন শুনুন ভয়েস অফ আমেরিকার বিশেষ অনুষ্ঠান। সাহিত্য ও ব্যক্তি জীবনে নজরুল বহু যুদ্ধ করেছেন। সেই যুদ্ধ কখনও সামাজিক অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে, কখনও সম্প্রদায় ও প্রতিবেশী সম্প্রদায়ের সংকীর্ণতার বিরুদ্ধে বা সামন্ত ও পশ্চাৎপদ মানসিকতার বিরুদ্ধে, আবার কখনও ঔপনিবেশিকতার বিরুদ্ধে। নজরুল সম্পর্কে লিখতে গিয়ে মোজাফফর আহমেদ লিখেছিলেন, আমাদের ভাষায় জোর নেই, সংগ্রামশীলতা নেই। এই ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল ছিল বলেই আমরা স্লোগান দিতাম হিন্দুস্তানিদের। নজরুল ইসলামের অভ্যুদয়ের পর আমরা বুঝেছি যে বাংলা ভাষাও জোরালো, সংগ্রামশীল ও অসীম শক্তিশালিনী। তারই প্রমাণ নজরুলের অমর সৃষ্টি বিদ্রোহী। প্রিয় শ্রোতা, কবিতাটি শুনুন কাজী সব্যসাচীর কণ্ঠে।
বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি।
নজরুলের একটা বড় পরিচয় দ্রোহের কবি হলেও সাহিত্য ও সংস্কৃতির নানা প্রাঙ্গণে নজরুলের ছিল সাবলীল পদচারণা। নজরুলের প্রতিভার একটা বিশেষ দিক হল রবীন্দ্রনাথের মতো তিনিও ভিন্ন সংস্কৃতি থেকে মণিমুক্ত আহরণ করেছেন উদারভাবে, যা দিয়ে তিনি সমৃদ্ধ করেছেন বাংলা ভাষা, বাংলা সঙ্গীত, বাংলা সংস্কৃতিকে। নজরুলের আগে বাংলা গানে গজলকে যুক্ত করার চেষ্টায় সেভাবে কেউ সফল হননি, কিন্তু নজরুল অনায়াস দক্ষতায় উর্দু হিন্দি শব্দ ব্যবহার করে একদিকে যেমন বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন, তেমনি বাংলা গজলকেও দিয়েছেন একটি নতুন মাত্রা। দ্রোহ ও প্রেম কঠোরে কোমলে অম্লান কাজী নজরুল, কবিকে শুভ জন্মদিন।
দিল বহি মেরা ফস গই, দিল বহি মেরা ফস গই।
এখন পরিবেশিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ও USAID-র যৌথ প্রযোজনায় ঢাকা রিপোর্টিং সেন্টারের সহযোগিতায় তৈরি স্বাস্থ্য প্রতিবেদন। উপস্থাপনায় শরীফুল হক।
নিরাপদ মাতৃত্বকে নারীর অধিকার হিসেবে প্রতিষ্ঠা করে মা ও নবজাতকের মৃত্যুহার কমিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশে প্রতিবছর 28 মে পালিত হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবস। ডক্টর হালিদা আক্তার, চিফ অব পার্টি এনজিও হেলথ সার্ভিস ডেলিভারি প্রজেক্ট, তিনি আমাদের বললেন মায়ের স্বাস্থ্য নিয়ে।
আমি সাধারণত কথা বলতে গিয়ে যেভাবে চিন্তা করি সেটা হলো যে মায়ের স্বাস্থ্য বলতে আমরা বুঝি যে গর্ভজনিত যে স্বাস্থ্যর ব্যাপারটা, সেই ব্যাপারটাকে আমরা বেশি করে সামনে নিয়ে আসি। আমরা যেটা বলছি যে 194টা মা এখনো মারা যাচ্ছে প্রতি 1 লাখ জীবিত শিশু জন্মে, তো আমাদের যেটা সচেতনতার যেটা বেশি দরকার, যে পরিবারের সচেতনতা দরকার যে একটা তার বাড়িতে একটা মেয়ে গর্ভবতী হলে তার সেবা নিতে হবে।
এমডিজি গোল অর্জনে বাংলাদেশ অনেকখানি এগিয়ে গেছে। 2005 সালে মাতৃমৃত্যুর হার ছিল প্রতি লাখে 233 জন, 2014-তে সেই হার এখন 194, লক্ষ্য 2015 সালের মধ্যে 143-এ নেমে আসা।
আমরা জানি যে আমরা এমডিজির অনেক কাছাকাছি এগিয়ে গেছি, সারা পৃথিবীর কাছে আমাদের একটা স্থান আমরা করে নিয়েছি যে আমরা মাতৃমৃত্যু কিন্তু যতখানি কমাবার কথা কমিয়ে নিয়ে এসেছি এবং এমডিজি অ্যাটেন করার জন্য আমরা অন ট্র্যাক। 2001-এ আমরা 233 মাতৃমৃত্যু ছিল 1 লাখ শিশু জন্ম হতে গিয়ে, সেখানে এখন 194 আমরা সেটাকে কমিয়ে নিয়ে এসেছি।
তবে গর্ভকালীন কিছু জটিলতার কারণে এখনো মাতৃমৃত্যুর হার আশানুরূপভাবে কমানো সম্ভব হয়নি।
এখনো মাতৃমৃত্যুর যে কারণগুলো দেখা যাচ্ছে সেটা হলো যে একলামশিয়া এবং প্রসব পরবর্তীতে রক্তক্ষরণ, এই দুটো মৃত্যুর কারণকে কিন্তু যদি আমরা ভালো করে অ্যান্টিনেটাল কেয়ার দেই, খিঁচুনির যে ঝুঁকিটা সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং ট্রিট করতে পারি। আর যদি প্রেগনেন্সির সময় আমরা আয়রন ট্যাবলেট এবং তার হিমোগ্লোবিন চেক করে আয়রন লেভেলটাকে ভালো রাখতে পারি, তাহলেও অল্প রক্তক্ষরণে মা মারা যাবে না।
একজন মায়ের সুস্বাস্থ্য অনেকখানি নির্ভর করে তার সঠিক সময়ে বিয়ে এবং সন্তান ধারণ করার সময়ের উপর। যেসব মায়েদের বাল্যবিবাহ হয় তাদের স্বাস্থ্য ঝুঁকি অনেকটা বেড়ে যায়।
অনেক উন্নত দেশের তুলনায় আমাদের বাংলাদেশে এখনো চাইল্ড ম্যারেজ অনেক বেশি। বাল্যবিবাহটা মায়ের স্বাস্থ্যের একটা বড় দিক। এখনো আমাদের 78% কিশোর কিশোরী 18 বছরের আগে বিয়ে হয়ে যায়। একটা বড় প্রপোর্শন তারা মা হয়ে যায় 19 বছরের আগে।
USAID-র অর্থায়নে NGO হেলথ সার্ভিস ডেলিভারি প্রজেক্ট পরিচালিত হচ্ছে। এই প্রজেক্টের আওতায় সূর্যের হাসি চিহ্নিত ক্লিনিক সেবা দিয়ে যাচ্ছে।
আমি যে প্রতিষ্ঠানের চিফ অফ পার্টি সেটাকে আমরা সূর্যের হাসি নেটওয়ার্ক বলে থাকি, এবং সূর্যের হাসি ক্লিনিক সারা বাংলাদেশে 330টা আছে। এটাকে আমরা NGO হেলথ সার্ভিস ডেলিভারি প্রজেক্ট বলে থাকি। এটা USAID-র আমেরিকার জনগণের টাকা দিয়ে এটা চলে এবং USAID-র অর্থায়নে এই প্রজেক্টটা কাজ করছে।
মায়ের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক দূর এগিয়ে গেছে। এই গতিতে এগোতে থাকলে সবার আগে মাতৃস্বাস্থ্য এবং শিশু মৃত্যু হার কমানোর দিক দিয়ে বাংলাদেশ MDG গোল অর্জন করবে। সবার সম্মিলিত প্রচেষ্টা আমাদের এগিয়ে নিয়ে যাবে সেই সফলতার দ্বার প্রান্তে। শরীফুল হক, ঢাকা রিপোর্টিং সেন্টার, সহযোগিতায় USAID এবং ভয়েস অফ আমেরিকা।
এখন শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হয়েছে।
আদেল রাদি সাকর আল ওয়াহাবি আল হারবি একজন পলাতক, যাকে ইরানস্থ আল কায়দা শিবির থেকে সন্ত্রাসী তৎপরতাকে সহযোগিতা করার জন্য খোঁজা হচ্ছে। আল কায়দার শীর্ষ একজন সংগঠক মোহসিন আল ফদলির সহকারী হিসেবে আল হারবি নতুনদের প্রশিক্ষণে সহযোগিতা করে থাকে এবং সন্ত্রাসীদের ইরানের মাধ্যমে ইরাক এবং আফগানিস্তানে প্রেরণ করে থাকে। অনুমান করা হচ্ছে যে আল কায়দা গোষ্ঠীর আক্রমণ পরিচালনায় সে অর্থ যোগানেও সহযোগিতা করে থাকে। 26 বছর বয়সী আল হারবি একজন সৌদি নাগরিক এবং সে আবু আলী মুহারিব নামটিও ব্যবহার করে থাকে। 2011 সালের 9 জুন সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসী লিস্টে তাকে তালিকাভুক্ত করা হয় এবং আফগানিস্তানে আল কায়দা গোষ্ঠীতে যোগদান এবং তাদের ইন্টারনেট ব্যবহারে সহযোগিতা প্রদানের জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে। দ্য রিভার্স ফর জাস্টিস প্রোগ্রাম আল হারবির অবস্থান সম্পর্কিত তথ্যের জন্য $50,00,000 পুরস্কার ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র সরকার এই মর্মে নিশ্চয়তা প্রদান করছে যে সকল তথ্য অনুসন্ধান করে দেখা হবে এবং সকল তথ্য প্রদানকারীর পরিচয় গোপনে রাখা হবে। তথ্যটি সঠিক প্রমাণিত হলে যুক্তরাষ্ট্র তথ্য প্রদানকারীদের অন্যত্র স্থানান্তর করে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। আপনার কাছে ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনস্যুলেট অফিসে যোগাযোগ করুন অথবা টিপলাইনে www.rewardsforjustice.net অথবা ইমেইলে info@rewardsforjustice.net এই ঠিকানায় তথ্যাদি জানাতে পারেন।
এই ছিল যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয়। এবার ইমেল ও ডাক মারফত পাওয়া আপনাদের চিঠি এবং আমাদের জবাবের আসর মিতালি, পরিবেশনায় আহসানুল হক।
চিঠিপত্রের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রথম চিঠিটি পাঠিয়েছেন আমাদের নিয়মিত পত্রদাতা দেবাশিস গোপ, ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাব, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। আপনি লিখছেন, মাঝে মাঝে আমার চিঠির উত্তর দেয় আনন্দ এবং উৎসাহ পাচ্ছে। গত 20 মে ইংরেজি শেখার আসর টক টু আস যথারীতি ভালো লেগেছে। 19 মে বিজ্ঞানের খবরে ফুসফুসে নিঃশ্বাসের পরীক্ষার মাধ্যমে ক্যান্সার রোগ শনাক্তকরণের অভিনব পন্থার কথা জেনে খুশি হয়েছি, আশান্বিত হয়েছি এর কার্যকরী দিকের বিবেচনায়। আপনি একটি প্রশ্ন করেছেন, আমেরিকায় লোকেরা কি রেডিও শোনেন? কি ধরনের অনুষ্ঠান সম্প্রচার করা হয়? ভাই দেবাশিস গোপ চমৎকার প্রশ্ন করেছেন। আমেরিকায় লোকে শুধু রেডিও শোনে না, রেডিও শ্রোতা দিনে দিনে বাড়ছে। ইন্টারনেটে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখছি এই যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক রেডিও স্টেশন রয়েছে। শ্রোতারা কি অনুমান করতে পারছেন যে এই আমেরিকাতে কটি রেডিও স্টেশন রয়েছে? শুনে হয়তো অবাক হবেন, 15,000-এরও বেশি সংখ্যক রেডিও স্টেশন রয়েছে এই আমেরিকায়। এর ভেতরে কিছু রয়েছে AM স্টেশন আর কিছু রয়েছে FM স্টেশন। AM স্টেশনের সংখ্যা 4,700-এর কিছু বেশি, আর FM বাণিজ্যিক স্টেশনের সংখ্যা 6,624। বাণিজ্যিক নয় এমন FM স্টেশনের সংখ্যা 4,057, সব মিলে 15,000-এর ওপরে এই সংখ্যা। দেবাশিস গোপ, আপনি আরও জানতে চেয়েছেন যে কী ধরনের অনুষ্ঠান প্রচার করা হয় এসব রেডিও স্টেশন থেকে। সংবাদ তো অবশ্যই প্রচার করা হয়, এছাড়া রয়েছে বিনোদনের খবর। অনেক রেডিও স্টেশন থেকে গান পরিবেশন করা হয়, বিভিন্ন ধরনের গান। হয়তো কোনো রেডিও স্টেশন শুধুমাত্র কান্ট্রি মিউজিক পরিবেশন করে, ব্লুজ, জ্যাজ, পপ মিউজিক। গানের বিভিন্ন বিভাগ ভিত্তিক রেডিও স্টেশন রয়েছে, কৃষিভিত্তিক রেডিও স্টেশনও রয়েছে। রয়েছে কমেডি রেডিও স্টেশন, অর্থাৎ হাস্যরসাত্মক অনুষ্ঠান প্রচার করা হয় সেসব থেকে। রয়েছে ক্লাসিক্যাল মিউজিক পরিবেশনের রেডিও স্টেশন, ব্যবসা বাণিজ্যের খবর দেওয়া হয় এমনি রেডিও স্টেশনও রয়েছে, ধর্ম প্রচার ভিত্তিক রেডিও স্টেশনও রয়েছে। বুঝতেই পারছেন, 15,000-এর ওপর রেডিও স্টেশন, বিষয়ের তো কোনো অভাব হবে না। ভাই দেবাশিস গোপ, আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। এবারে কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার করছি। কৃষ্ণা দাস কোকরাঝার আসাম থেকে লিখেছেন, লিখেছেন অনিল বরণ সরকার বাঁকুড়া পশ্চিমবঙ্গ থেকে, হাবিবুর শেখ নদিয়া পশ্চিমবঙ্গ থেকে, সুলাইমান হোসেন সাতক্ষীরা বাংলাদেশ থেকে, আর নাটোর বাংলাদেশ থেকে লিখেছেন মোহাম্মদ জাকির হোসেন রাজু। আপনাদের সবার চিঠির জন্যই ধন্যবাদ। চিঠিপত্রের আসর আজ এই পর্যন্তই।
এবারে সংক্ষিপ্ত সংবাদ, পরিবেশন করছেন শেগুফতা নাসরিন খুইন।
ইউক্রেনে রবিবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটকেন্দ্রগুলো খোলে, তবে দেশের প্রধানত রুশ ভাষাভাষী পূর্বাঞ্চলে সহিংসতা এবং রাশিয়া যে ইউক্রেনের ক্রাইমিয়াকে অঙ্গীভূত করেছে তা নির্বাচনের গুরুত্বটাকে কমিয়ে দিয়েছে। ইউক্রেন নির্বাচনের পর্যবেক্ষকরা বলেছেন সশস্ত্র রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা সম্ভবত পূর্বাঞ্চলের জেলাগুলোতে 2/3 ভোটারকে রবিবারের নির্বাচনে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করায় বাধা দেবে, যদিও কিয়েভ ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে। পোপ ফ্রান্সিস ইসরায়েলে পৌঁছে গেছেন। এর আগে তিনি পশ্চিম তট পরিদর্শনের সময় ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। ফ্রান্সিস রবিবার হেলিকপ্টারে টেল আভিভ যান, তার 3 দিনের মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় দিনে সেখানে গেলেন। পশ্চিম তটের বেথলেহেম শহরে ভাষণ দেওয়ার সময় ফ্রান্সিস বলেন, সংঘাত অবসানের লক্ষ্যে উদার ও সৃজনশীল হওয়ার জন্য সবার এখন সাহসী হওয়ার সময় হয়েছে। তিনি বলেন, সংঘাতে বহু মানুষের ক্ষতি হয়েছে। তিনি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলি প্রেসিডেন্ট শিমন পেরেসকে তার সঙ্গে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রার্থনা করার জন্য ভ্যাটিকানে যাওয়ার আমন্ত্রণ জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা একটি গোপন সফরে আফগানিস্তানে পৌঁছন, সেখানকার আমেরিকান সেনাদের সঙ্গে দেখা করার জন্য। মেমোরিয়াল ডে সপ্তাহান্তে তিনি এই সফর করছেন। রোববার প্রেসিডেন্ট বাগরাম বিমান ঘাঁটিতে অবতরণ করেন। রয়টার্স বার্তা সংস্থা বলেছে একজন কর্মকর্তা জানিয়েছেন, 2014 সালের পর কজন আমেরিকান সেনা আফগানিস্তানে রয়ে যাবেন সে বিষয়ে তিনি সামনেই ঘোষণা দেবেন। থাইল্যান্ডে সর্বত্র অভ্যুত্থান বিরোধী প্রতিবাদকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনী অব্যাহতভাবে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। সামরিক পরিষদ বড় সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সবশেষ খবরে বলা হয়েছে, থাইল্যান্ডের সামরিক নেতারা প্রতিবাদকারীদের সতর্ক করে দিয়েছেন যে অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ বরদাস্ত করা হবে না। রাজধানী ব্যাংককে রবিবার সকালে সেনারা লোকজনকে গ্রেফতার করার প্রস্তুতি নেয়, তখন শত শত বিক্ষোভকারী ক্ষুব্ধ হয়ে যায়। ইরাকের উত্তরাঞ্চলে কর্মকর্তারা বলেছেন এক গাড়ি বোমা বিস্ফোরণে একটি মদের দোকানে 11 জন নিহত হয়, আহত হয় 24 জনের বেশি। কর্তৃপক্ষ বলেছে শনিবার কিরকুক শহরে আলওয়াসিটি এলাকায় ওই বিস্ফোরণ ঘটে। বাগদাদের 270 কিলোমিটার উত্তরে কিরকুক অবস্থিত।
এই ছিল আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রযোজক ছিলেন সরকার কবিরউদ্দিন, প্রকৌশলী ছিলেন মাইকেল ডোমিনিসকে। আগামীকালের অধিবেশন শোনার আমন্ত্রণ রইল আপনাদের জন্য। আমি সতরূপা বড়ুয়া বিদায় চাইছি। ভালো থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.